দানিয়েলের পুস্তক নম্বর ১৯৮, ঐশ্বরিক সমাবেশ ও ভবিষ্যৎবাণীমূলক সমন্বয়। দানিয়েল ১১:৪০ অন্তকাল বিষয়ক কাঠাময়ে ১৪৫০ লষ্টি এর ভূমিকা।
আমরা পোপতন্ত্রের রেখা, ধর্মত্যাগী রিপাবলিকানবাদের রেখা, ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদের রেখা এবং ১৪৪,০০০ রেখাকে দানিয়েল গ্রন্থের ১১:৪০ পদের গোপন ইতিহাসের মধ্যে স্থাপন করছি। আমরা বর্তমানে আলোচনা করছি যে খ্রিস্ট তার জনগণকে দুইবার সমবেত করেন এবং তার জনগণকে দ্বিতীয়বার সমবেত করার সকল চিত্রণ ১৪৪,০০০ চূড়ান্ত সিলমোহর প্রদানের প্রক্রিয়াকে প্রতিনিধিত্ব করে।
যখন সংস্কারের রেখায় ঐশ্বরিক প্রতীক অবতীর্ণ হয়, তখন প্রভু এক নির্বাচিত জনগোষ্ঠীকে একত্র করেন, যাদের পরে পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রক্রিয়ার শেষে একটি ছত্রভঙ্গ ঘটে এবং তারপর তিনি সেই নির্বাচিত জনগণকে দ্বিতীয়বার একত্র করেন, যদিও পরীক্ষায় ব্যর্থ হওয়ায় অনেকেই বাদ পড়ে। খ্রিস্ট তার বাপ্তিস্মের সময় থেকেই তার শিষ্যদের একত্র করা শুরু করেন এবং ক্রুশবিদ্ধতার সময় শিষ্যরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। তার পুনরুত্থানের পর তিনি পেন্টেক্সটের পূর্বে দ্বিতীয়বার শিষ্যদের একত্র করেন। এই রেখা নির্দেশ করে যে রবিবারের আইন আসার ঠিক আগে, যা পেন্টেক্সট দ্বারা প্রতিকায়িত, ১৪৪,০০০কে দ্বিতীয়বার একত্র করা হয়। ক্রুশ একটি হতাশা নির্দেশ করে, যার পর দ্বিতীয়বার সমবেতকরণ ঘটে।
ক্রুশবিদ্ধতার পর দ্বিতীয় সমাবেশ শুরু হয়েছিল যখন খ্রিস্ট তার পুনরুত্থানের পরে পিতার সঙ্গে সাক্ষাৎ শেষে অবতরণ করলেন। যখন ঐশ্বরিক প্রতীক অবতরণ করে, তখন ঈশ্বরের লোকদের বার্তাটি খেতে হয় এবং খ্রিস্ট অবতরণ করার পর তিনি শিষ্যদের সঙ্গে খেয়েছিলেন।
আর যখন তিনি তাদের সঙ্গে ভোজন করতে বসেছিলেন, তখন তিনি রুটি নিলেন, আশীর্বাদ করলেন, ভাঙলেন এবং তাদের দিলেন। তখন তাদের চোখ খুলে গেল, তারা তাকে চিনল, আর তিনি তাদের দৃষ্টির আড়াল হয়ে গেলেন। ২৪:৩১।
ক্রুশের পর দ্বিতীয় সমাবেশে খ্রিস্ট তার শিষ্যদের উপর শ্বাস ফুঁকে পবিত্র আত্মা দিলেন।
খ্রিস্ট তার শিষ্যদের উপর পবিত্র আত্মা ফুঁ দিয়ে দিলেন এবং তাদের তার শান্তি প্রদান করলেন। এই কাজটি ছিল পেন্টেক্সটের দিনে যে প্রাচুর্যপূর্ণ বর্ষণ দেওয়া হবে তার আগে কয়েক ফোঁটার মতো। স্পিরিট অফ প্রফেসি খণ্ড ৩ পৃষ্ঠা ৫৪৩।
১৮৪৪ সালের ১৯ এপ্রিলের হতাশার পর দ্বিতীয় সমাবেশে খ্রিস্ট ১৮৩৩ সালের ভ্রান্তি থেকে তার হাত সরিয়ে নিলেন।
সেসব বিশ্বস্ত হতাশ লোকেরা, যারা বুঝতে পারছিল না কেন তাদের প্রভু আসেননি, তাদের অন্ধকারে ফেলে রাখা হয়নি, আবার তাদের বাইবেল খুলে ভবিষ্যৎবাণীমূলক সময়কালগুলো অনুসন্ধান করতে পরিচালিত করা হল। হিসাবের ওপর থেকে প্রভুর হাত সরিয়ে নেওয়া হল এবং ভুলটির ব্যাখ্যা দেওয়া হল। তারা দেখলেন যে ভবিষ্যৎবাণীমূলক সময়কাল ১৮৪৪ সাল পর্যন্ত বিস্তৃত এবং ১৮৩৩ সালে ভবিষ্যৎবাণীমূলক সময়কাল সমাপ্ত হয়েছে। এটা দেখাতে যে একই প্রমাণ তারা উপস্থাপন করেছিলেন, সেটাই প্রমাণ করল যে সেগুলো ১৮৪৪ সালে সমাপ্ত হবে। আর্লি রাইটিংস ২:৩৭।
হতাশার সময় দ্বিতীয় স্বর্গদূত তার হাতে একটি লেখা নিয়ে অবতরণ করলেন।
আরেকজন পরাক্রমশালী স্বর্গদূতকে পৃথিবীতে অবতরণ করতে নিযুক্ত করা হল। যিশু তার হাতে একটি লিখিত দলিল দিলেন এবং তিনি যখন পৃথিবীতে এলেন, তিনি উচ্চস্বরে বললেন, বাবিলন পতিত হয়েছে, পতিত হয়েছে। আর্লি রাইটিংস ২৪:৭০।
দ্বিতীয় স্বর্গদূতের আগমনের সাথে যে পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছিল, তা এক্সেটার ক্যাম্প মিটিংয়ে সমাপ্ত হয়েছিল যখন পবিত্র আত্মা ঢেলে দেওয়া হয়েছিল এবং বার্তাটি জলোচ্ছ্বাসের মতো ছড়িয়ে পড়েছিল। সেই পরীক্ষার প্রক্রিয়াটি ক্রুশবিদ্ধতার পর স্পষ্টভাবে চিহ্নিত হয়েছিল, যখন পেন্টেক্সটে পবিত্র আত্মা ঢেলে দেওয়ার আগে ৫০ দিনের একটি সময়কাল ছিল। সেই সময়কাল আবার ৪০ দিনের এক পর্ব এবং তার পরবর্তী ১০ দিনের আরেক পর্ব নিয়ে গঠিত ছিল, যা সমাপ্তি ঘটেছিল পেন্টেক্সটে।
ঈশ্বরের লোকদের উচিত সর্বদা প্রার্থনায় তার দিকে হাত বাড়িয়ে থাকা। প্রথম দিকের শিষ্যরা যখন অনুনয় প্রার্থনায় ১০ দিন অতিবাহিত করলেন, সব মতভেদ একপাশে রাখলেন এবং গভীর আত্ম অনুসন্ধান, পাপ স্বীকার ও পাপ পরিত্যাগ এবং পবিত্র সহভাগিতায় একত্র হওয়ার বিষয়ে তারা যখন ঐক্যবদ্ধ হলেন, তখনই পবিত্র আত্মা তাদের উপর নেমে এলেন এবং খ্রিস্টের প্রতিশ্রুতি পূর্ণ হল। পবিত্র আত্মার এক অপূর্ব বর্ষণ ঘটল। হঠাৎ স্বর্গ থেকে প্রবল বেগে ধাবমান এক ঝড়ো বাতাসের মতো শব্দ এল এবং তারা যেখানে বসেছিলেন সেই সমগ্র বাড়িটি তা দিয়ে পূর্ণ হয়ে গেল। আর সেই দিনই তাদের সঙ্গে প্রায় 3000 জন যোগ হলেন। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 11 মার্চ 1909।
40 দিনের সময়কালে খ্রিস্ট উপস্থিত থেকে শিষ্যদের শিক্ষা দিয়েছিলেন এবং তারপর তিনি স্বর্গারোহণ করলেন। এর পরবর্তী 10 দিন ছিল পবিত্র আত্মার পেন্টেকোস্টীয় বর্ষণের পূর্বপ্রস্তুতির একটি সময়। ক্রুশের পরবর্তী এই 40 দিনের শিক্ষা 19 এপ্রিল 1844 থেকে 12 আগস্ট 1844 এক্সেটার শিবির সম্মেলনের সূচনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যে 10 দিন প্যান্টেকোস্টের পূর্বে ছিল তা 12 থেকে 17 আগস্ট 1844 প্রতিনিধিত্ব করেছিল, যখন স্যামুয়েল স্নোর আনা মিডনাইট ক্রাইয়ের বার্তার ওপর মিলেরাইটরা একত্রিত হয়েছিল। সেই শিবির সম্মেলনে 2 শ্রেণী প্রকাশিত হয়েছিল এবং সম্মেলনের সমাপ্তিতে কেবল 1 শ্রেণী প্যান্টেকোস্টীয় বর্ষণ গ্রহণ করেছিল। 40 দিনের দ্বারা প্রতিনিধিত্বকৃত সেই সময়কালে 1 শ্রেণী শিক্ষা গ্রহণ করেছিল আর অন্য শ্রেণী সেই শিক্ষা প্রত্যাখ্যান করেছিল। যখন মিডনাইট ক্রাই উপস্থিত হল তখন 1 শ্রেণীর কাছে তেল ছিল, অন্য শ্রেণীর কাছে ছিল না।
যখন বর দেরি করলেন তারা সকলেই তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়ল। বরের দেরির মাধ্যমে বোঝানো হয়েছে সেই সময়ের অতিক্রম, যখন প্রভুর আগমন প্রত্যাশিত ছিল সেই হতাশা এবং আপাত বিলম্ব। এই অনিশ্চয়তার সময়ে পৃষ্ঠস্থ ও অর্ধমনা লোকদের আগ্রহ শীঘ্রই টলতে শুরু করল এবং তাদের প্রচেষ্টা ঢিলে হয়ে গেল। কিন্তু যাদের বিশ্বাস বাইবেলের ব্যক্তিগত জ্ঞানের ওপর ভিত্তি করেছিল তাদের পায়ের নিচে ছিল একটি শিলা যা হতাশার ঢেউ ধুয়ে মুছে দিতে পারেনি। তারা সকলেই তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়ল, 1 শ্রেণী উদাসীনতায় এবং তাদের বিশ্বাস ত্যাগ করে, অন্য শ্রেণী ধৈর্য ধরে অপেক্ষা করল যতক্ষণ না আরও স্পষ্ট আলো দেওয়া হয়। তবু পরীক্ষার রাতে পরের শ্রেণীটি কিছুটা তাদের উৎসাহ ও ভক্তি হারিয়েছে বলে মনে হল। অর্ধমনা ও পৃষ্ঠস্থরা আর তাদের সহবিশ্বাসীদের বিশ্বাসের ওপর ভর করতে পারল না, প্রত্যেককে নিজে দাঁড়াতে বা পড়ে যেতে হবে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 395।
পেন্টেক্সটের আগের 10 দিন এবং এক্সেটার ক্যাম্প মিটিংয়ের সময়ে খ্রিস্ট দ্বিতীয়বার তার লোকদের একত্র করেছিলেন, যারা তার বার্তা বিশ্বে বহন করবে তাদের পাঠানোর পূর্বেই। 1844 সালের 22 অক্টোবর তৃতীয় স্বর্গদূত অবতরণ করলে ক্ষুদ্র পাল আবার নিরাশ হয়ে ছত্রভঙ্গ হল, কিন্তু 1844 সালের 22 অক্টোবরই একটি শিক্ষার সময়কাল শুরু হল, যখন খ্রিস্ট তার লোকদের অতি পবিত্র স্থানে নিয়ে গেলেন। 1839 সালে প্রভু দ্বিতীয়বার তার হাত বাড়িয়ে দিলেন আবার জড়ো করতে তাদের, যাদের তিনি 1844 সালের 19 এপ্রিল ও 22 অক্টোবরের হতাশা থেকে উদ্ধার করে একত্র করেছিলেন।
1854 সালে নির্দেশনা ছিল সেই বার্তা সম্পর্কে যা তৃতীয় স্বর্গদূত নেমে আসার সময় তার হাতে ছিল, কিন্তু মহা হতাশার পর যে সন্দেহ ও অনিশ্চয়তার সময়কাল এসেছিল তাতে অনেকেই পথ হারিয়েছিল। 1848 সালের মধ্যে ছোট্ট ছড়িয়ে ছিটিয়ে থাকা পালকে একত্র করার কাজের সূচনা হয়েছিল, কিন্তু সেই ইতিহাসে যে বিষয়টি উদ্ভাসিত হয়েছিল তা ছিল 1833 সালের পরাজয় এবং আধুনিক ইসরায়েলের প্রথম কাদেশ, 1,44,000-এর ভবিষ্যৎ বিজয় এবং দ্বিতীয় কাদেশে তাদের কাজ বিলম্বিত হয়েছিল।
যখন প্রভু 11 সেপ্টেম্বর 2001 অবতরণ করলেন, তিনি তার শেষ দিনের লোকদের একত্র করলেন, তাদের খাওয়ার জন্য তার আধ্যাত্মিক খাদ্য দিলেন, অন্তিম বৃষ্টি ছিটাতে শুরু করার সময় তাদের ওপর তার আত্মা প্রবাহিত করলেন এবং তিনি এমন এক পরীক্ষা প্রক্রিয়া শুরু করলেন যা 18 জুলাই 2022 গিয়ে পৌঁছাল, যেদিন তার শেষ দিনের লোকেরা হতাশ হয়ে ছত্রভঙ্গ হল। 3.5 দিন তারা রাস্তায় মৃত অবস্থায় ছিল। 3.5 দিন এবং খ্রিস্টের সময়ের 40 দিনের সময়কাল উভয়ই অরণ্যকে প্রতিনিধিত্ব করে। এই অরণ্যকালটি 19 এপ্রিল 1834 থেকে 12 আগস্ট 1854 পর্যন্ত সময়কাল দ্বারা যেমন প্রতিনিধিত্ব পায়, তেমনি 22 অক্টোবর 1854 থেকে 1839 পর্যন্ত সময়কাল দ্বারাও প্রতিনিধিত্ব পায়।
জুলাই 2023 থেকে রবিবারের আইন পর্যন্ত, অর্থাৎ পেন্টেক্সটের আগে থাকা 10 দিন, এক্সেটারে 12 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত ক্যাম্প মিটিং এবং 1839 থেকে 1833 সালের সময়কাল সবকটি একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এগুলো ঈশ্বরের শেষ দিনের লোকদের দ্বিতীয় সমাবেশের সময়কালকে প্রতিনিধিত্ব করে। হতাশা থেকে পবিত্র আত্মার বর্ষণ পর্যন্ত সময়টি দুটি স্বতন্ত্র পর্যায়ে বিভক্ত।
দানিয়েল গ্রন্থের 11 অধ্যায়ের 40তম পদের লুকায়িত ইতিহাসে ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্ট বাদ, নামমাত্র গির্জা, লাওদিকীয় সপ্তম দিবস অ্যাডভেন্টবাদ, নামমাত্র অ্যাডভেন্টবাদ, ক্যাথলিক ধর্ম এবং সত্য প্রোটেস্ট্যান্টবাদের ধারাগুলোর প্রতিনিধিত্ব রয়েছে। এই চারটি ধারা দেখায় যে সত্য প্রোটেস্ট্যান্টবাদ ড্রাগন ইউদাস পশু, ক্যাথলিক ধর্ম এবং মিথ্যা নবী ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদ এই ত্রিবিধ ঐক্যের সঙ্গে বিরোধে রয়েছে।
ঠিক সেই একই গোপন ইতিহাসের মধ্যে ধর্মত্যাগী রিপাবলিকানবাদের ধারাও চিত্রিত হয়েছে। সেই ধারার মধ্যে ডেমোক্র্যাট অজগর ও রিপাবলিকান পার্টির পশুর প্রতিমূর্তি মধ্যে একটি বিবাদ উপস্থাপিত হয়েছে। রিপাবলিকান পার্টি পশুর প্রতিমূর্তি গঠনে নেতৃত্ব দেবে এবং তা করতে গিয়ে সে পশুর পাপাসি ভবিষ্যৎবাণীমূলক বৈশিষ্ট্যসমূহ প্রকাশ করে। ঈশ্বরের বাক্যে পাপাসি, যে উত্তর দেশের রাজা এবং একই সঙ্গে পশুও, তাকে ঈশ্বরের দ্বারা বিচার কার্যের একটি উপকরণ হিসেবে ব্যবহৃত হওয়ার প্রদত্ত সেবার প্রতিদানস্বরূপ মিশর অজগর প্রদান করা হয়েছে।
হে মানবপুত্র, বাবিলনের রাজা নেবুকদ্রেজ্জা টাইরাসের বিরুদ্ধে তার সৈন্যবাহিনীকে মহাপরিশ্রমে নিযুক্ত করেছিলেন। প্রত্যেকের মাথা টাক হয়ে গিয়েছিল এবং প্রত্যেক কাঁধ ছুলে গিয়েছিল, তবুও তিনি কিংবা তার সৈন্যবাহিনী টাইরাসের জন্য তাদের যে সেবাটি তার বিরুদ্ধে করেছিল তার কোনো মজুরি পায়নি। অতবে প্রভু ঈশ্বর এইরূপ বলেন, দেখ, আমি বাবিলনের রাজা নেবুকদ্রেজ্জারকে মিশর দেশ দেব এবং সে তার বহুজনকে নিয়ে যাবে, তার লুট নেবে, তার শিকার নেবে, আর এটি হবে তার সৈন্যবাহিনীর মজুরি। আমি তাকে মিশর দেশ দিয়েছি সেই পরিশ্রমের প্রতিফল হিসেবে যা দিয়ে সে তার বিরুদ্ধে সেবা করেছিল, কারণ তারা আমার জন্য কাজ করেছে, প্রভু ঈশ্বর বলেছেন। সেই দিনে আমি ইসরায়েলের গৃহের সিংকে অঙ্কুরিত করব এবং আমি তাদের মধ্যে তোমাকে মুখ খোলার ক্ষমতা দেব এবং তারা জানবে যে আমিই প্রভু। ইজেকিয়েল ২৯:১
নেবুকদনেজর, যিনি উক্ত অংশে উত্তরের রাজা, তাকে তার মজুরিরূপে মিশরের দেশ দেওয়া হয়। এভাবে এটি প্রতীক করে যে শেষকালে পোপতন্ত্রকে মিশর দেওয়া হবে, যা ড্রাগন, যা দশ রাজা অর্থাৎ জাতিসংঘ, যারা অল্প সময়ের জন্য তাদের সপ্তম রাজ্য জন্তুর হাতে তুলে দিতে সম্মত হয়।
আর যে দশটি শিং তুমি পশুর ওপর দেখেছিলে, তারা সেই বেশ্যাকে ঘৃণা করবে, তাকে উজার ও নগ্ন করবে, তার মাংস খাবে এবং তাকে আগুনে পুড়িয়ে দেবে, কারণ ঈশ্বর তাদের হৃদয়ে স্থাপন করেছেন যে তারা তার ইচ্ছা পূরণ করবে এবং একমত হবে এবং তাদের রাজ্য পশুর হাতে দেবে, যতক্ষণ না ঈশ্বরের বাক্যসমূহ পূর্ণ হয়। প্রকাশিত বাক্য ১৭:১৭।
এই ভবিষ্যৎবাণীমূলক পরিশোধটি দানিয়েলের একাদশ অধ্যায়ের ৪২তম পদেও উপস্থাপিত হয়েছে।
তিনি দেশসমূহের উপরেও তার হাত প্রসারিত করবেন
এবং মিশরের দেশ রেহাই পাবে না। দানিয়েল ১:৮৬।
অন্তিম বর্ষার সময়ে পোপতন্ত্র ড্রাগনের শক্তির ওপর বিজয়ী হয়,
কারণ এই পরিশোধ সম্পন্ন হয় সেই দিন এর মধ্যে যখন ঈশ্বর ইসরায়েলের গৃহের শিংকে অঙ্কুরিত করান। ঈশ্বরের ইসরায়েলকে অঙ্কুরিত করায় যে বৃষ্টি, সেটি এবং সেই দিনটি শুরু হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০০০, যা ছিল পূর্ববায়ুর দিন।
তিনি জাকবের বংশধরদের শিকড় গাড়াতে দেবেন,
ইসরায়েল প্রস্ফুটিত হবে ও কুড়ি মেলবে এবং তার ফলে পৃথিবীর মুখমণ্ডল পূর্ণ হবে। তিনি কি তাকে সেই রকম আঘাত করেছেন যেমন তিনি তার আঘাতকারীদের আঘাত করেছিলেন, কিংবা সে কি সেই রকমভাবে নিহত হয়েছে যেমন তিনি যাদের হত্যা করেছিলেন তারা নিহত হয়েছিল? পরিমাপ মতো যখন তা অঙ্কুরিত হয়, তুমি তার সঙ্গে তর্ক করবে। পূর্ব বাতাসের দিনে তিনি তার কঠোর ঝড় থামিয়ে রাখেন। অতএব এই দ্বারা জাকবের অন্যায় সূচি করা হবে এবং এটাই সব ফল, তার পাপ দূর করা, যখন সে বেদীর সব পাথরকে চুনাপাথরের মতো চূর্ণ বিচূর্ণ করবে, তখন উপবন ও মূর্তিগুলি আর দাঁড়িয়ে থাকবে না। ঈশাইয়া ১৭:৯।
মিশরকে পাপাল পশুর হাতে সমর্পণ করা হয় যখন শেষ বৃষ্টি বর্ষিত হচ্ছে। শেষ বৃষ্টি ঝিরিঝিরি আকারে শুরু হয়েছিল যখন ২০০১ সালের ৫ সেপ্টেম্বর তৃতীয় সর্বনাশের ইসলামকে প্রতিনিধিত্বকারী পূর্বীয় বায়ু স্থগিত করা হয়েছিল বা সংযত করা হয়েছিল। তারপর বৃষ্টি ইসরায়েলের ওপর পরিমাপ অনুসারে ছিটিয়ে বর্ষিত হতে শুরু করে যখন তারা কুড়ি মেলতে আরম্ভ করল। রবিবার আইনের সময় যখন তৃতীয় সর্বনাশ পুনরায় আসে, শেষ বৃষ্টি অপরিমেয়ভাবে বর্ষিত হয় ২০০১ সালের ৫ সেপ্টেম্বর এবং অদূরাগত রবিবার আইনের মধ্যবর্তী সময়ে জাকবের অধর্ম শুদ্ধ করা হয় এবং শুদ্ধ করা হয় এই হিব্রু শব্দের অর্থ প্রায়শ্চিত্ত করা হয়। রবিবার আইনের সময়
পাপাল পশুকে মিশর অজগর দেওয়া হয়। যখন সেই দশ রাজা পশুর এক বিশ্বব্যাপী প্রতিমূর্তি গঠন করে পাপাসির সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়।
রবিবারের আইনের আগে 144,000 মোহর বসানোর সময় ধর্মত্যাগী রিপাবলিকান সিং ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্ট সিংয়ের সঙ্গে মিলে পশুর প্রতিমূর্তি গঠন করে এবং সেই ভবিষ্যৎবাণীমূলক ধারায় রিপাবলিকান দল ডেমোক্র্যাটিক দলের ওপর প্রাধান্য পায়, কারণ ডেমোক্র্যাটিক দল একটি ড্র্যাগন শক্তি এবং রিপাবলিকান দল হল সেই শক্তি যা পোপতন্ত্রের প্রতিমূর্তি গঠন করে।
পৃথিবীর পশুর ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসে ডেমোক্র্যাটিক পার্টির সমাপ্তি এবং রিপাবলিকান পার্টির সমাপ্তি চিহ্নিত করা হয়েছে। এই দুই দল প্রজাতন্ত্রবাদের শিং গঠন করে, তবে তারা এমন এক অভ্যন্তরীণ সংগ্রামের পরিচয় দেয় যা পৃথিবীর পশুর সমগ্র ইতিহাস জুড়ে চলে। ওই শিংটি প্রজাতন্ত্রবাদী পৃথিবীর পশুর দুটি শিংয়ের এক অভ্যন্তরীণ ক্ষুদ্র প্রতিরূপ ধারণ করে।
মিদীয় ও পারসিকদের রাজ্যের সাক্ষ্যে সেখানে শেষ শিংটাই বেশি উঁচুতে উঠে এসেছিল এবং আমেরিকার ইতিহাসে ডেমোক্র্যাটিক পার্টি আগে শুরু হলেও শেষে রিপাবলিকান পার্টি আরও উঁচুতে উঠে আসে এবং ডেমোক্র্যাটদের উপর প্রাধান্য পায়। অন্তিম বর্ষণের ইতিহাসে, যা 11 সেপ্টেম্বর 2008 শুরু হয়েছিল, গ্লোবালিস্ট ড্রাগন প্রেরিত ডেমোক্র্যাটরা প্রকাশিত বাক্যের 11 অধ্যায়ের অতল গহ্বর থেকে উঠে এসে 2022 সালের নির্বাচন চুরি করে রিপাবলিকানদের বধ করল। ট্রাম্পের এবং রিপাবলিকানদের বিরুদ্ধে তাদের যুদ্ধ শুরু হয়েছিল 2015 সালে, যখন তিনি তার প্রার্থিতা ঘোষণা করেছিলেন, এবং এরপর থেকে সেটি কেবল আরও তীব্র হয়েছে।
2022 সালে ডেমোক্র্যাটরা নির্বাচন চুরি করলে তারা এরপর পেলোসি ট্রায়ালস প্রবর্তন করল, কিন্তু 2022 সালে ট্রাম্প তার তৃতীয় প্রচারাভিং ঘোষণা করলে ডেমোক্র্যাটদের মধ্যে ভয় নেমে এল এবং তাদের ক্রোধ আরও বেড়ে গেল, এবং তারপর তারা ট্রাম্প ও তার সমর্থকদের বিরুদ্ধে প্রচণ্ড ক্রোধ নিয়ে ঝাঁপিয়ে পড়ল, কারণ তারা জানত তাদের সময় অল্প ছিল। তারা তার মৃত্যুকে উদযাপন করেছিল, কিন্তু যখন তিনি উঠে দাঁড়ালেন তাদের ওপর মহা ভয় নেমে এল।
আর যখন তারা তাদের সাক্ষ্য সমাপ্ত করবে, অতল গহ্বর থেকে ওঠা সেই পশুটি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তাদের পরাস্ত করে হত্যা করবে, আর তাদের মৃতদেহ সেই মহান নগরের রাস্তায় পড়ে থাকবে যা আত্মিকভাবে সদম ও মিসর বলে পরিচিত, যেখানে আমাদের প্রভুও ক্রুশবিদ্ধ হয়েছিলেন। আর লোক, গোত্র, ভাষা ও জাতির লোকেরা 3.5 দিন তাদের মৃতদেহ দেখবে এবং তাদের মৃতদেহগুলোকে কবর দিতে দেবে না, আর পৃথিবীতে যারা বাস করে তারা তাদের নিয়ে আনন্দ করবে, উল্লাস করবে এবং একে অপরকে উপহার পাঠাবে, কারণ এই দুই ভাববাদী পৃথিবীর বাসিন্দাদের যন্ত্রণা দিয়েছিল। আর 3.5 দিনের পরে ঈশ্বরের কাছ থেকে জীবনের আত্মা তাদের মধ্যে প্রবেশ করল এবং তারা পায়ে দাঁড়াল, আর যারা তাদের দেখল তাদের উপর মহাভয় নেমে এল। প্রকাশিত বাক্য 11:7।
ডেমোক্র্যাটিক পার্টির শেষকে চিহ্নিত করার সময়কালটি 2021 সালে বাইডেনের অভিষেক থেকে 2025 সালে ট্রাম্পের অভিষেক পর্যন্ত। এই সময়কাল শুরু হয়েছিল পেলোসি ট্রায়ালস দিয়ে, যা সম্পূর্ণ অসাংবিধানিক এবং প্রকৃতিগতভাবে পুরোপুরি রাজনৈতিক ছিল। সেই ইতিহাসটি, যা 1989 সালে শেষের সময় থেকে গণনা করা ষষ্ঠ প্রেসিডেন্টের মৃত্যু থেকে শুরু করে 7 জনের 1 জন অষ্টম প্রেসিডেন্ট পর্যন্ত বিস্তৃত সময়ের প্রতিনিধিত্ব করে, রাজনৈতিক বিচার পেলোসি ট্রায়ালস দিয়ে শুরু হয়েছিল এবং রাজনৈতিক নিশানা উল্টে যাওয়ায় তা শেষ হয় ডেমোক্র্যাটিক পার্টির মৃত্যু ও পেলোসি ট্রায়ালসের দ্বিতীয় দফা দিয়ে।
এই ইতিহাসের চিত্রণটি প্রকাশিত বাক্যের 11 অধ্যায়ে রয়েছে, যার প্রথম পরিপূর্তি ঘটেছিল ফরাসি বিপ্লবে। ফরাসি বিপ্লব হল গিলোটিন ধাঁচের রাজনৈতিক যুদ্ধের এক ধ্রুপদী ঐতিহাসিক উদাহরণ, যেখানে এক শাসক দল আরেকটিকে হত্যা করে এবং পরে সেই একই শাসক শক্তি উৎখাত হয়ে নিজেরাই নিপীড়িত হয়।
বাইডেনের অভিষেক এবং পেলোসি ট্রায়ালস থেকে ট্রাম্পের দ্বিতীয় অভিষেক এবং পেলোসি ট্রায়ালসের উল্টে দেওয়া পর্যন্ত যে সময়কাল, তা ডেমোক্র্যাটিক পার্টির সমাপ্তিকে চিহ্নিত করে এবং একই সঙ্গে চিহ্নিত করে কখন ট্রাম্প এলিয়েন অ্যান্ড সেডিশন অ্যাক্টস দ্বারা প্রতিকায়িত একগুচ্ছ নির্বাহী আদেশ পুনরায় বাস্তবায়ন করবেন। ওই নির্বাহী আদেশগুলোর বাস্তবায়ন দ্বিতীয় পেলোসি ট্রায়ালসের সূচনা করবে এবং সেই সময়ের শুরুটিকে চিহ্নিত করবে যখন পশুর প্রতিমা গড়ে তোলা পুরোদমে শুরু হবে। সেই সময়কালটির সমাপ্তি ঘটে রবিবারের আইন কার্যকর হওয়ার সময়। সুতরাং সময়কালটি শুরু হয়
এলিয়েন অ্যান্ড সেডিশন অ্যাক্টসের সমান্তরাল নির্বাহী আদেশ দিয়ে এবং শেষ হয় রবিবারের আইন দিয়ে। সেখানেই রিপাবলিকান পার্টির সমাপ্তি ঘটে।
ডেমোক্র্যাটিক দলের সমাপ্তিকাল এবং তারপর রিপাবলিকান দলের সমাপ্তিকাল উভয় সময়কালই ভবিষ্যৎবাণীমূলকভাবে পরস্পর সংযুক্ত এবং ১৭৭৬ থেকে ১৭৯৮ পর্যন্ত ২২ বছরের সময়কাল দ্বারা প্রতিকায়িত হয়। ওই সময়কালে তিনটি মাইল ফলক রয়েছে: ১৭৮৬ সালে স্বাধীনতার ঘোষণা, ১৩ বছর পরে সংবিধান এবং পরে ১৭৯৮ সালের এলিয়েন অ্যান্ড সেডিশন অ্যাক্টস। এই তিনটি মাইল ফলক ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান দলের ধারাবাহিকতায় পূর্ণতা লাভ করে, যদিও দ্বিতীয় ও তৃতীয় মাইল ফলকের প্রয়োগ প্রতিটি ধারায় ভিন্ন বিন্দুতে ঘটে।
পরবর্তী প্রবন্ধে আমরা এই পথচিহ্নগুলো এবং তাদের পূর্তিগুলো ব্যাখ্যা করব।
মাত্র দুটি পক্ষ আছে, শয়তান তার কুটিল প্রতারণাময় শক্তি নিয়ে কাজ করে এবং প্রবল ভ্রান্তির মাধ্যমে সে তাদের সবাইকে ফাঁদে ফেলে, যারা সত্যে স্থির থাকে না, যারা সত্য থেকে তাদের কান ফিরিয়ে নিয়েছে এবং কল্পকথার দিকে ফিরেছে। শয়তান নিজেও সত্যে অবস্থান করেনি, সে হলো অধর্মের রহস্য। তার সূক্ষ্ম কৌশলের মাধ্যমে সে তার আত্মানাশব ভ্রান্তিগুলিকে সত্যের আবরণ দেয়। এখানেই তাদের প্রতারণার শক্তি নিহিত। তারা সত্যের জাল প্রতিরূপ হওয়ার কারণেই স্পিরিচুয়ালিজম, থিওসফি এবং তজ্জাতীয় প্রতারণাগুলি মানুষের মনের ওপর এমন প্রভাব বিস্তার করে। এখানেই শয়তানের কৌশলী কার্যপ্রণালী প্রকাশ পায়। সে নিজেকে মানুষের ত্রাণকর্তা, মানবজাতির উপকারক বলে ভান করে, আর এভাবেই সে আরও সহজে তার শিকারদের ধ্বংসের দিকে টেনে নেয়।
ঈশ্বরের বাক্যে আমাদের সতর্ক করা হয়েছে যে নিদ্রাহীন সতর্কতাই নিরাপত্তার মূল্য। কেবল সত্য ও ধার্মিকতার সরল পথেই আমরা প্রলোভনকারীর শক্তি থেকে রক্ষা পেতে পারি। কিন্তু পৃথিবী ফাঁদে আবদ্ধ। নিজের উদ্দেশ্য সিদ্ধ করতে শয়তান অগণিত পরিকল্পনা ও পদ্ধতি উদ্ভাবনে তার দক্ষতা প্রয়োগ করে। কপটতা তার কাছে এক উৎকৃষ্ট শিল্পে পরিণত হয়েছে এবং সে আলোর দেবদূতের বেশে কাজ করে। কেবল ঈশ্বরের দৃষ্টিই বুঝতে পারে তার সেই চক্রান্ত, যা সত্যিকার কল্যাণের আবরণে মিথ্যা ও ধ্বংসাত্মক নীতির মাধ্যমে বিশ্বকে কলুষিত করতে চায়। সে ধর্মীয় স্বাধীনতা সীমিত করতে এবং ধর্মজগতে এক ধরনের দাসত্ব নিয়ে আসতে কাজ করে। সংগঠনসমূহ, প্রতিষ্ঠানসমূহ ঈশ্বরের শক্তিতে রক্ষিত না হলে শয়তানের নির্দেশে কাজ করবে মানুষকে মানুষের নিয়ন্ত্রণের অধীন করতে। আর প্রতারণা ও ছলনা সত্যের প্রতি উদ্যম এবং ঈশ্বরের রাজ্যের অগ্রগতির ছদ্মবেশ ধারণ করবে। আমাদের আচরণে যা কিছু দিনের আলোর মতো উন্মুক্ত নয়, তা অশুভের রাজপুত্রের পদ্ধতির অন্তর্গত। তার পদ্ধতি এমনকি সেভেন্থ ডে অ্যাডভান্টিস্টদের মধ্যেও চর্চিত হয়, যারা উন্নততর সত্যের দাবিদার। যদি মানুষ প্রভু যে সতর্কবার্তাগুলো তাদের কাছে পাঠান তা অগ্রাহ্য করে, তারা মন্দ চর্চায়ও নেতা হয়ে ওঠে। এমন মানুষ ঈশ্বরের বিশেষাধিকার নিজেদের হাতে নিতে চায়। মানুষের মন নিয়ন্ত্রণ করার চেষ্টায় তারা এমন কাজ করতে উদ্যত হয় যা নিজে ঈশ্বরও করেন না। তারা নিজেদের পদ্ধতি ও পরিকল্পনা চালু করে এবং ঈশ্বর সম্পর্কে তাদের ভ্রান্ত ধারণার কারণে তারা অন্যদের সত্যের প্রতি বিশ্বাসকে দুর্বল করে এবং মিথ্যা নীতিমালা নিয়ে আসে, যা খামিরের মতো কাজ করে, আমাদের প্রতিষ্ঠান ও গির্জাগুলোকে কলুষিত ও দূষিত করবে। যে কোনো বিষয় যা মানুষের ধার্মিকতা, ন্যায় ও পক্ষপাতহীন বিচারের ধারণাকে খর্ব করে, যে কোনো কৌশল বা বিধান যা ঈশ্বরের মানব প্রতিনিধিদের মানব মনের নিয়ন্ত্রণের অধীনে আনে, তা তাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস ক্ষুণ্ণ করে। এটি আত্মাকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে, কারণ এটি অটল সততা ও ধার্মিকতার পথ থেকে দূরে নিয়ে যায়। ঈশ্বর এমন কোনো ব্যবস্থা সমর্থন করবেন না যার দ্বারা মানুষ সামান্যতম মাত্রায়ও তার সহমানবের উপর শাসন বা অত্যাচার করে। পতিত মানুষের একমাত্র আশা হল যিশুর দিকে চেয়ে থাকা এবং তাকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করা। যেইমাত্র মানুষ অন্যদের জন্য লৌহ কঠিন নিয়ম আরোপ করতে শুরু করে, যেইমাত্র সে নিজের মনের মতো চাপিয়ে মানুষকে চালাতে শুরু করে, তখনই সে ঈশ্বরকে অসম্মান করে এবং নিজের আত্মা ও তার ভ্রাতাদের আত্মাকে বিপদের মুখে ফেলে। পাপী মানুষ কেবল ঈশ্বরেই আশা ও ধার্মিকতা খুঁজে পেতে পারে, এবং যতক্ষণ কারও ঈশ্বরের ওপর বিশ্বাস থাকে এবং তার সঙ্গে জীবন্ত সংযোগ বজায় থাকে, ততক্ষণই কেবল মানুষ ধার্মিক থাকে। খেতে ফুটে থাকা এক ফুলের শিকড় মাটিতেই থাকতে হয়, তার জন্য বাতাস, শিশির, বৃষ্টি ও রৌদ্র দরকার। এই সুবিধাগুলি যতটুকু পায় ততটুকুই তা বিকশিত হয়, আর সবই ঈশ্বরের কাছ থেকে আসে। মানুষের ক্ষেত্রেও তাই।
আমরা আত্মার জীবনে পুষ্টি যোগায় এমন সব কিছুই ঈশ্বরের কাছ থেকে পাই। আমাদের সতর্ক করা হয়েছে যেন আমরা মানুষের ওপর ভরসা না করি এবং মানবীয় শক্তিকেই আমাদের অবলম্বন না বানাই। যারা এ কাজ করে তাদের ওপর অভিশাপ ঘোষিত হয়েছে। দ্য 1888 মেটিরিয়ালস 1432-1434